ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
অসংখ্য রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন, তা সরেজমিনে পর্যবেক্ষণ করার জন্য জাতিসংঘের একটি প্রতিনিধি দল এই মাসের শেষ নাগাদ বাংলাদেশ সফর করবে।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
এবছর কেন্দ্রীয় বাজেট এক মাস এগিয়ে আনায় বাজেট পেশ হবে আগামী পয়লা ফেব্রুয়ারি।
তাছাড়াও রয়েছে ওবামা কেয়ার নিয়ে মাইক পেন্সের বক্তব্য।
It'll literally begin on day one. Before the end of the day, we do anticipate that the president-elect will be in the Oval Office.
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রে 2016 সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের সন্দেহের বিষয়টি আজ যুক্তরাষ্ট্রের সেনেটের দুটি শুনানির বিষয় হচ্ছে এবং একই সঙ্গে এটি হবে প্রেসিডেন্ট বারাক ওবামার ব্রিফিংয়েরও বিষয়। এই মুহূর্তে সেনেটে সেই শুনানি চলছে। প্রেসিডেন্ট গোয়েন্দা সংস্থাগুলোকে 2008 সালের নির্বাচনের সময় থেকে এ পর্যন্ত নির্বাচনের সম্ভাব্য বিদেশি হস্তক্ষেপের বিষয়টি পর্যালোচনা করে দেখার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে নিশ্চিত করেছেন যে বৃহস্পতিবার ওবামা এই অনুসন্ধানের ফলাফল শুনবেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একই বিষয় আগামীকাল শুক্রবার অবহিত করা হবে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এবং কেন্দ্রীয় তদন্ত ব্যুরো FBI উভয় এই সিদ্ধান্তে পৌঁছেছে যে 2016 সালের হ্যাকিংয়ের পেছনে ছিল রুশ সরকার এবং নির্বাচনে বিঘ্ন সৃষ্টি করার জন্যও তারা দায়ী। সেনেটে পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির এই রুদ্ধদ্বার কক্ষে যে শুনানি অনুষ্ঠিত হবে তাতে থাকবেন স্বরাষ্ট্র নিরাপত্তার সাইবার সিকিউরিটি কর্মকর্তা ড্যানি টেলার এবং পররাষ্ট্র দপ্তরের ভিক্টোরিয়া নিউল্যান্ড ও জেন্ট্রি স্মিথ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার বলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের উচিত হবে নেটো এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকার মিত্রদের সঙ্গে অংশীদারিত্ব বজায় রাখা এবং সেই সঙ্গে রাশিয়াকে তার কথা অনুযায়ী সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করা এবং যুদ্ধ অবসানে সাহায্য করার জন্য জবাবদিহি করতে হবে। এই সুপারিশগুলো একটি স্মারকপত্রে দেওয়া হয়েছে যা কিনা অন্যান্য মন্ত্রীর মতো কার্টারও প্রস্তুত করেছেন। এতে প্রেসিডেন্ট বারাক ওবামার 8 বছরের শাসনকালে তাদের মন্ত্রকের সাফল্যগুলো তুলে ধরা হয়েছে। হোয়াইট হাউসের ট্রাম্পের প্রবেশের প্রায় সপ্তাহ দুয়েক আগেই ওবামার একটি চিঠি সহ এই সব নথিপত্র প্রকাশ করা হয়। 2014 সালে রাশিয়া ক্রাইমিয়ায় অধিগ্রহণ করলে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ও কার্টার তুলে ধরেন, যার মধ্যে ছিল ওই অঞ্চলে যৌথ সামরিক মহড়া এবং সাজ সরঞ্জাম স্থাপন করা। তিনি বলেন যুক্তরাষ্ট্রকে অবশ্যই নেটোর সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। এটি হচ্ছে নীতির ভিত্তিতে গড়ে ওঠা সমমনা সদস্যদের জোট যা কিনা অব্যাহত উন্নয়ন নিশ্চিত করতে পারে এবং ইউরোপে রুশ আগ্রাসন প্রতিহত করতে পারে। 2015 সালের শেষের দিকে রাশিয়া সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে সামরিক অভিযান শুরু করেন। কার্টার বলেন এই পদক্ষেপ এই সংঘাতকে আরও বিপজ্জনক, সহিংস এবং সম্ভবত দীর্ঘায়িত করে তুলেছে। মিয়ানমারে সেনা, পুলিশ এবং স্থানীয়রা সে দেশের রাখাইন প্রদেশের মুসলমান রোহিঙ্গাদের ওপরে যে অব্যাহত হত্যা, ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে এবং ফলশ্রুতিতে অসংখ্য রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন ও আশ্রয় গ্রহণের প্রচেষ্টা অব্যাহত রেখেছে, তা সরেজমিনে পর্যবেক্ষণ করার জন্যে জাতিসংঘের একটি প্রতিনিধি দল এ মাসের শেষ নাগাদ বাংলাদেশ সফর করবে। এই সম্পর্কে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
জাতিসংঘ মানবাধিকার সংক্রান্ত দপ্তরের পক্ষে ওই প্রতিনিধি দল বাংলাদেশে এসে কক্সবাজারের বিভিন্ন এলাকা সফর করার ইচ্ছা প্রকাশ করেছে। এদিকে আগামী 19 জানুয়ারি কুয়ালালামপুরে ইসলামী সম্মেলন সংস্থা বা YC-র সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে এই রোহিঙ্গা ইস্যু নিয়ে, আর এতে বাংলাদেশ তার অবস্থান ব্যাখ্যা করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঢাকায় কর্মকর্তারা বলেছেন রোহিঙ্গা সংকট ইস্যুতে বাংলাদেশের অবস্থান অর্থাৎ রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত স্বদেশে ফিরিয়ে নেওয়া এবং চলমান মিয়ানমার সংকট সমাধান অর্থাৎ যাতে আশ্রয় প্রার্থীদের অনুপ্রবেশ বাংলাদেশে না ঘটে সে প্রশ্নে ঢাকার তাগিদের বিষয়কে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যথাযথভাবে ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট বিভিন্ন ফোরামে উত্থাপন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এ মাসের শেষ সপ্তাহে মিয়ানমারের বিশেষ একজন দূতের ঢাকা সফরের কথা রয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে আমির খসরু আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস পালন করেছে এবং বিএনপি বলছে তারা 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের বার্ষিকীর বিরুদ্ধে বিক্ষোভের কর্মসূচি পালন করতে পারেনি।
2014 সালের 5 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের বার্ষিকী, যাকে বিএনপি বলছে গণতন্ত্র হত্যা দিবস, তা পালনের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ এবং বিক্ষোভের কর্মসূচি পুলিশ এবং ক্ষমতাসীন দলের কয়েকটি অঙ্গ সংগঠনের বাধার কারণে অনুষ্ঠিত হতে পারেনি বলে বিএনপি বলছে। বরিশালে বিএনপি অফিসে হামলা এবং ভাঙচুরের ঘটনায় কমকে 40 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সিলেট, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংঘাতের পথে বিএনপিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এক সংবাদ সম্মেলনে। এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস পালন করেছে এবং এ উপলক্ষে ঢাকায় দুটো সমাবেশের একটিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ নেতারা বলেন নির্বাচনই হচ্ছে ক্ষমতার পালাবদলের একমাত্র পথ। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের পূর্বাঞ্চলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার সন্দেহভাজন মূল হোতা দেওয়ান আতিকুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম তার টেলিফোন বার্তায়।
ঘটনার 2 মাস পর পুলিশ বৃহস্পতিবার রাজধানী ঢাকার ভাটার এলাকা থেকে হরিপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান আতিকুর রহমানকে গ্রেপ্তার করল। পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত 30 অক্টোবর এবং তারপর নাসিরনগরে সংঘটিত ঘটনার সাথে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে এযাবৎ 100+ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, নাসিরনগরের অধিবাসী রসরাজ মণ্ডলের ফেসবুক অ্যাকাউন্টে ইসলাম ধর্মকে অবমাননা করে ছবি পোস্ট করাকে কেন্দ্র করে হামলার সূত্রপাত হয়। এদিকে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বুধবার ঘুম রাতে দুর্বৃত্তরা হিন্দুদের 3টি মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে বলে খবর পাওয়া গেছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতে তৃণমূলের লোকসভা নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সিবিআই এর গ্রেপ্তারির প্রতিবাদে আজ তৃণমূল সাংসদদের আচমকা অভিযান কর্মসূচি পালিত হয় প্রধানমন্ত্রীর দপ্তরে। এই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়।
পুলিশের ব্যারিকেড এড়িয়ে বিক্ষোভ দেখাতে দেখাতে এগোতে থাকেন তৃণমূল সাংসদরা নতুন দিল্লিতে। এরপরই তাদের আটকানো হয়। সাথে সাথে তৃণমূল সাংসদদের আটক করে থানায় নিয়ে যায় দিল্লি পুলিশ। রাজ্যের চিটফান্ড সংস্থা রোজভ্যালির সাথে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে গত 2 দিন আগে কলকাতার সিবিআই দপ্তরের হাতে তৃণমূল সাংসদ গ্রেপ্তার হন। এরই প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হটাও দেশ বাঁচাও স্লোগান দিতে দিতে তৃণমূল সাংসদরা এদিন প্রধানমন্ত্রীর দপ্তরের দিকে এগোতে থাকেন। তৃণমূল সাংসদদের অভিযোগ, মহিলা পুলিশ ছাড়াই মহিলা সাংসদদের আটক করা হয়েছে। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
তুর্কি সংবাদ মাধ্যম খবর দিচ্ছে যে পশ্চিমাঞ্চলের ইজমির শহরে একটি আদালত ভবনের কাছে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটেছে। ভয়েস অফ আমেরিকার তুর্কি বিভাগ জানিয়েছে, সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে এই ঘটনার সঙ্গে জড়িত 2 জন সন্দেহভাজন পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে নিহত হয়েছে। বিস্তারিত খবর এখনও আসছে। সিরিয়ার একটি উপকূলীয় শহর সরকারের শক্ত ঘাঁটি জাবলেতে গাড়ি বোমা বিস্ফোরণের অন্তত 9 জন নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে নিহতের সংখ্যা 14। গত সপ্তাহে অস্ত্রবিরতির কার্যকর হওয়ার পর এটি হচ্ছে এ ধরনের প্রথম বিস্ফোরণ। তবে এই আক্রমণের আগে থেকেই সিরিয়ার অস্ত্রবিরতি ভঙ্গুর হয়েছিল, যখন সরকারি বাহিনী রাজধানী দামেস্কের কাছে তাদের আক্রমণ অভিযান বাড়িয়ে তোলে এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি জোট বলে যে তারা এ মাসে আরও পরের দিকে যে প্রাথমিক শান্তি আলোচনা হবার কথা তা স্থগিত করবে। কাজাখস্তানের রাজধানী আস্তানায় এই আপোষ আলোচনা হবার কথা, যদিও বিদ্রোহীরা এরকম আভাস দিয়েছে যে তাদের কথায় সিরীয় সরকারের অস্ত্রবিরতি লঙ্ঘনের প্রতিবাদে তারা এই আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে। এই শান্তি আলোচনা রাশিয়া, ইরান ও তুরস্কের উদ্যোগে আয়োজন করা হয়েছে। এই দেশগুলো অস্ত্রবিরতি আলোচনায়ও মুখ্য ভূমিকা পালন করে। কথিত ইসলামিক স্টেটের প্রতি সহানুভূতিশীল বলে সন্দেহ করা হয় ফিলিপিন্সের তেমনি এক জঙ্গি গোষ্ঠীর নেতা পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়। পুলিশ বলেছে আনসারুল খলিফা ফিলিপিন্স নামের একটি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাফার মাকিদকে মিন্দানাও দ্বীপে একটি অবকাশ যাপন স্থানে গুলি করে হত্যা করা হয়। আঞ্চলিক পুলিশ প্রধান সেড্রিক ট্রেন্স বলেন, মাকিদের দল উৎসব আয়োজনে বোমা আক্রমণ চালিয়ে লোকজনকে হত্যা করেছে, যার মধ্যে রয়েছে গ্রেনেড আক্রমণ চালিয়ে একজন পুলিশ কর্মকর্তার হত্যা। ইন্দোনেশিয়া ভিত্তিক ইনস্টিটিউট ফর পলিসি অ্যানালিসিস অফ কনফ্লিক্ট বলেছে ওই গোষ্ঠীটি আরও একটি হামলার পেছনে ছিল, যার ফলে 2008 সালে মিন্দানাওতে দুজন অসামরিক লোক নিহত হয়। তাছাড়া তারা আরও উপর্যুপুরি হামলা চালানোর জন্য দায়ী। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। প্রেসিডেন্ট ওবামার সবচেয়ে উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে একটি হচ্ছে স্বাস্থ্যসেবা আইন। ওবামার সেই স্বাস্থ্যসেবা আইন এবং তার লেগাসি রক্ষা হবে কি হবে না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পার হয়েছে ওয়াশিংটনে বুধবার। ক্যাপিটল হিলে ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠকে মিলিত হয়েছেন যথাক্রমে প্রেসিডেন্ট ওবামা ও নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এ নিয়ে ক্যাথরিন জিপসনের রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।
ক্যাপিটল হিলের জন্য বুধবার ছিল অস্বাভাবিক একটি দিন। একজন বিদায়ী প্রেসিডেন্ট এবং একজন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট একই সময়ে ক্যাপিটল হিলে উপস্থিত ছিলেন একটি ইস্যুতে ভিন্ন অবস্থানে। দুজনই যে যার দলীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প প্রশাসনের প্রথম কর্মসূচি নিয়ে। রিপাবলিকান আইন প্রণেতারা চান ওবামা কেয়ার খ্যাত স্বাস্থ্যসেবা আইন বাতিল করতে, যার আওতায় ইতিমধ্যেই 2 কোটি মানুষ অন্তর্ভুক্ত হয়েছেন। অন্যদিকে ডেমোক্র্যাটরা চান কোনোভাবেই যেন ওই আইন বাতিল না হয়। বুধবারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই বৈঠকে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য পরিষ্কার দলীয় দ্বন্দ্বের ইঙ্গিত দেয়। নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স রিপাবলিকান আইন প্রণেতাদের প্রতি প্রথম দিনেই ওবামার স্বাস্থ্যসেবা আইন বাতিলের জন্য পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। বলছিলেন প্রথম দিনেই শুরু করতে হবে এবং দিন শেষ হবার আগেই আমরা আশা করছি নবনির্বাচিত প্রেসিডেন্ট ওভাল অফিসে যথাযথ ব্যবস্থা নেবেন। অপরদিকে ডেমোক্রেট দলীয় আইন প্রণেতারা দমে যাবার পাত্র নন। তাঁদের বিশ্বাস তারা এর পক্ষে সমর্থন পাবেন, যেমনটি বললেন ডেমোক্রেট দলীয় প্রতিনিধি এলিজা কামিংস। বলছিলেন প্রেসিডেন্ট এটি পরিষ্কার করেছেন যে রাজনীতি আমাদের পক্ষে রয়েছে এবং বেশিরভাগ জরিপে ফলাফলে দেখা যাচ্ছে আমেরিকানরা এই আইন বাতিল হোক তা চান না। হোয়াইট হাউসের পক্ষ থেকে পরে রিপাবলিকানদের প্রতি বলা হয় প্রথম পদক্ষেপের কথা তারা যে বলছেন তা সহজ নয়। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি জশ আর্নেস্ট যেমনটি বলেন, তিনি বলছিলেন নির্বাচনী প্রচারণার সময় দেয়া প্রতিশ্রুতি এবং পরবর্তীতে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্যে বড় ব্যবধান থাকে, বিশেষ করে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশটির দায়িত্ব নেবার পর তা আরও বেড়ে যায়। বুধবার ক্যাপিটল হিলে দুই পক্ষের বৈঠকের সময় নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট বার্তা বিষয়টি নিয়ে প্রশ্ন আরও বাড়িয়ে তোলে। টুইটারে তিনি স্বাস্থ্যসেবা খাতের যে কোনো অসফলতার জন্য ডেমোক্রেটদেরকে দায়ী করতে রিপাবলিকানদের প্রতি আহ্বান জানান। রিপাবলিকান আইন প্রণেতারা ট্রাম্পের টুইটকে স্বাগত জানান ট্রাম্পের টুইটারের প্রশংসা করে। প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দলীয় সদস্য ক্রিস কলিন্স বলেন,
The president-elect has a way of communicating with America that is unique for
তিনি বলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকানদের সঙ্গে যোগাযোগের এই বিশেষ দিকটি অনন্য। সেনেট ডেমোক্রেটরা চাচ্ছেন ট্রাম্পের টুইটার বার্তা যেন কোনোভাবে তার বিরুদ্ধে চলে যায় তেমনটি, যেমনটি বললেন ডেমোক্রেট সেনেটর চাক সুমার। তিনি বলেন
Republicans should stop clowning around with the people's Medicare, Medicaid
তিনি বলেন রিপাবলিকানদের উচিত স্বাস্থ্যসেবা নিয়ে মেডিকেড মেডিকেয়ার নিয়ে বোকার মতো কাজ না করতে, তাতে মানুষের ক্ষতি হবে, তারা আটকে যাবে, আটকে যাবে রিপাবলিকানরাই নিজেরা, আটকে যাবে খোদ রিপাবলিকানরাই। এ বিষয়ে ডেমোক্রেট দলীয় সেনেটর বার্নি স্যান্ডার্স বলেন,
Before Congress wastes an enormous amount of time, Donald Trump has got to come forward.
তিনি বলেন কংগ্রেসে সময় নষ্ট না করে বিষয়টি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সামনে আসা উচিত। হয়তো টুইটারেই তিনি পরিষ্কারভাবে বলতে পারেন যে আমি ডোনাল্ড ট্রাম্প বলছি মেডিকেয়ার মেডিকেড ও সোশ্যাল সিকিউরিটি কমানোর যে কোনো আইনে আমি ভেটো দেব। এ বিষয়টি অচিরেই কোনো সুরাহা হবার সম্ভাবনা তেমনটি নেই।
বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ভারতে এবছর সংসদে বাজেট পেশ করার কথা রয়েছে 1 ফেব্রুয়ারি। বিরোধী দলগুলো সে বিষয়ে আপত্তি জানিয়েছে। এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
এবছর কেন্দ্রীয় বাজেট এক মাস এগিয়ে আনায় বাজেট পেশ হবে আগামী 1 ফেব্রুয়ারি, আর তার মাত্র 3 দিনের মধ্যেই দেশের 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব। বিরোধীদের আশঙ্কা, বাজেটে মানুষকে খুশি করবার বিভিন্ন ঘোষণা করে নির্বাচনে সুবিধে নেওয়ার সুযোগ পেয়ে যাবে শাসক বিজেপি দল। কাজেই 8ই মার্চ ভোট গ্রহণ শেষ হলে তারপরই যেন পেশ হয় বাজেট, এমনটাই বিরোধীদের দাবি। বিরোধী নেতারা বৃহস্পতিবার দেখা করেন নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে। অর্থমন্ত্রী অরুণ জেটলি অবশ্য বলেন, যে কোনো লোকসভা নির্বাচনের আগে যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হয় তাতেও তো জনমোহিনী প্রস্তাব রাখেন অর্থমন্ত্রীরা, তাতে কি ভোটের ফলাফলে খুব কিছু হেরফের হয়? অনেকে আবার বলছেন, 5-5 রাজ্যে ভোটের আগে বাজেট পেশ হলে সরকার তো তার সুবিধে নিতেই পারে। এখন নির্বাচন কমিশনে স্থির করুক এই নৈতিক প্রশ্নে কি সিদ্ধান্ত নেওয়া উচিত। সরকার বাজেট পিছতে একেবারেই রাজি নয়, বলছে এবার যে বাজেট এক মাস এগিয়ে আসছে সেই সিদ্ধান্ত তো অনেক আগেই ঘোষিত হয়েছিল। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। অস্থিক্ষয় বা হাড়ের ক্ষয়জনিত রোগে যেসব মানুষেরা আক্রান্ত তাদের জন্য একটি সুখবর এনেছেন একদল গবেষক। গবেষণাগারে কৃত্রিম উপায়ে নির্মিত এই অস্থিকোষগুলো খুব সাফল্যের সঙ্গে চোয়ালে প্রতিস্থাপন করতে পেরেছেন বিজ্ঞানীরা। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা কেভিন নচের প্রতিবেদনটির বাংলা রূপান্তর পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
পরীক্ষাগারে এই অস্থি কোষগুলি তৈরি করা হচ্ছে রোগীদের দেহের অন্তর্গত চর্বিযুক্ত তন্তু থেকে। এরপর এই কোষগুলি ইঞ্জেকশনের মাধ্যমে মানুষের চোয়ালে প্রয়োগ করা হয়। এরপর সময়ের সাথে সাথে এগুলি চোয়ালের হাড়ের সঙ্গে মিশে গিয়ে নতুন হাড়ের জন্ম
দেয়। Regenerating bone in a maxillofacial site in the jaws. It was 100% successful.
বোনাস বায়োগ্রুপের সদস্যা ওরা বার্গার বলেন যে, আমরা সারা পৃথিবীকে এটাই বলতে চাই যে আমরা ক্লিনিক্যাল গবেষণার সাহায্যে অস্থি তৈরি করার ক্ষেত্রে যথার্থ সাফল্য পেয়েছি, বিশেষত চোয়ালের মধ্যে ম্যাক্সিলোফেশিয়াল সাইটে নতুন করে হাড় তৈরি করা সম্ভব হয়েছে। 11 জন রোগীর ক্ষেত্রে এটি শতকরা 100% সফল হয়েছে এবং 11 জন রোগীর ক্ষেত্রে দাঁত প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে। এই পদ্ধতিটির আবিষ্কারক হল ইসরায়েলে অবস্থিত কোম্পানি যার নাম হল বোনাস বায়োগ্রুপ। এই কোম্পানিটির সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান জানিয়েছেন যে পদ্ধতিটি আশ্চর্যজনকভাবে খুবই সহজ এবং দ্রুত কাজ করতে সক্ষম।
We inject our semi-solid product inside of this defect, and here we can see 12 weeks later that the bone is functional. We can see a full bone, a whole bone, which is...
বোনাস বায়োগ্রুপ থেকে অতরা নাভাক বলেন যে এই আধা কঠিন পদার্থগুলি মুখের অভ্যন্তরে ইনজেক্ট করার পর 12 সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করা হয়। প্রতি ক্ষেত্রেই দেখা গেছে যে মুখের এই হাড়গুলি কার্যকরী রূপ নিয়ে যথেষ্ট শক্ত এবং সম্পূর্ণভাবে কাজ করতে সক্ষম। গবেষকদের এই দলটি পরবর্তী পর্যায়ে পশুদের উপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। মানব দেহের অপেক্ষাকৃত বড় বা লম্বা হাড়, যেমন হাত ও পায়ের হাড়গুলির ক্ষেত্রেও এই পদ্ধতিটি সমানভাবে প্রযোজ্য হবে কি না সেটা নির্ণয় করার জন্যই এই প্রচেষ্টা।
Our previous clinical study was in the maxillofacial bone, and now we are going to conduct a clinical study in the extremities, long bones. In order to doing this, we've done a preclinical
বন্যা স্পাই গ্রুপের ওরা বার্কার আরও জানাচ্ছেন যে আমাদের প্রাথমিক গবেষণার বিষয়বস্তু ছিল মানুষের মুখের মধ্যে অবস্থিত চোয়ালের হাড়, কিন্তু এখন আমরা আরও বড় প্রেক্ষাপট বেছে নিয়েছি। মানব দেহের হাত ও পায়ের উপরেও পরীক্ষামূলকভাবে গবেষণা চালানো হচ্ছে। তিনি আরও বলেন যে যদি এই হাড় প্রতিস্থাপনের পদ্ধতিটি কার্যকরী হয়, তবে এটি একটি অত্যন্ত সুরক্ষিত এবং ন্যূনতমভাবে শারীরিক ক্ষতিকারক পদ্ধতির জন্ম দেবে। এর ফলে চিকিৎসা জগতে এটি একটি নতুন দিগন্ত খুলে দেবে।
এভরিডে গ্রামার,
প্রতিদিনকার ব্যাকরণ।
হ্যাঁ, ব্যাকরণ প্রতিদিন,
আসলে প্রতিদিন না হলেও প্রতি মঙ্গলবার রেডিওতে শুনবেন এবং ওয়েবসাইট ও ফেসবুকে দেখবেন ইংরেজি ব্যাকরণ শেখার এই নতুন অনুষ্ঠান।
শুরু হচ্ছে আগামী 10ই জানুয়ারি থেকে।
এবারে রয়েছে মিতালী রাসর। আজকের মিতালী রাসর পরিচালনা করছেন শেগুফতা নাসরিন খুই।
শ্রোতা বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে প্রথমেই যেই চিঠিটি বেছে নিয়েছি সেটি লিখেছেন অখিল সূত্রধর। আপনি লিখেছেন ভবানীপুর গ্রাম তিতাগুড়ি কোকরাঝাড় ভারত থেকে, ভারতের অসম থেকে। অনেক ধন্যবাদ আমাদের কাছে চিঠি লেখার জন্য। আপনার চিঠির প্রথম শুরুতেই সেই ওখান থেকে একটু পড়ে শোনাচ্ছি। আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারে সারে গাইছে গান, প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটেছে বাগানে, আজ আমার প্রিয় বেতার ভয়েস অফ আমেরিকার বাংলার জন্মদিন, শুভ জন্মদিন। এক তারিখে আমাদের জন্মদিন ছিল ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের, এবং সে কারণেই আপনি এই চিঠিটা লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ। আপনি আরও লিখেছেন ভয়েস অফ আমেরিকার বাংলার জন্মদিনের সকল প্রযোজকবৃন্দকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি 1990-এর দশক থেকে ভয়েস অফ আমেরিকার বাংলা নিয়মিত শুনে আসছি, কিন্তু কর্মব্যস্ততার দরুন আগের মতো লেখার সময় পাই না। কী যে ভালো লাগছে আপনার চিঠিটা পড়ে, যে আপনি এতদিন ধরে আমাদের অনুষ্ঠান শুনছেন এবং এখনও শুনে যাচ্ছেন। চিঠি না লিখলেও আপনি যে আমাদের অনুষ্ঠান শুনেন সেটাই কিন্তু আমাদের জন্য বড় প্রাপ্য। আশা করি অনুষ্ঠান শুনতে থাকবেন এবং ভবিষ্যতেও চিঠি লিখবেন, ঠিক আছে? আচ্ছা, এর পরের চিঠিটি লিখেছেন প্রফেসর আশরাফুল ইসলাম। আপনি হচ্ছেন প্রেসিডেন্ট গ্লোবাল ভয়েস অফ আমেরিকা রেডিও লিসনার্স ক্লাব। আপনি লিখেছেন বাংলাদেশের চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানপাড়া থেকে। আপনি লিখেছেন ইংরেজি বর্ষ 2016-এর বিদায় ঘণ্টা বেজে চলেছে, 2017 আমাদের দ্বারপ্রান্তে এসে কড়া নাড়ছে, নতুন বর্ষ 2017 সুস্বাগতম, তোমার শুভাগমনে আলোকিত হোক বিশ্ব, ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের বন্ধুদের 2017 ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আপনাকেও জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা। আবার চিঠি লিখবেন কেমন? আরও চিঠি লিখেছেন মোহাম্মদ আফজাল আলী খান। আপনি লিখেছেন ফরিদপুরের দক্ষিণ আলিপুর থেকে। আপনি লিখেছেন যে আপনি আপনার চিঠি থেকেই পড়ছি, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নিন, আমি আপনাদের একজন প্রবীণ শ্রোতা। আমার 10 ব্যান্ডের ছোট্ট রেডিওতে হোম অ্যান্টেনার সংযোগ দিয়ে মিডিয়াম ওয়েভে প্রচারিত আপনাদের অনুষ্ঠান শুনি। 1916 খ্রিস্টাব্দ শেষ হয়ে এলো, আমার অনেক বয়স হলো, ভয়েস অফ আমেরিকার সাথেই রয়েছি। নতুন আশায় নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। ভাই মোহাম্মদ আফজাল আলী খান, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনি এতদিন ধরে আমাদের অনুষ্ঠান শুনছেন, নিয়মিত শুনছেন, সেটা জেনে সত্যি আমাদেরও খুব ভালো লাগছে। এর পরের চিঠিটা লিখেছেন গৌতম কুমার শর্মা। আপনি লিখেছেন অসমের অভয়পুরী থেকে। অনেক অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য। আপনিও আমাদের কাছে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন এবং আপনি ভয়েস অফ আমেরিকার একটা ক্যালেন্ডার চেয়েছেন 2017 সালের। আমরা এখনও ক্যালেন্ডার পাইনি, তবে পেলে নিশ্চয়ই আপনাকে পাঠিয়ে দেব। অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য। আরও চিঠি লিখেছেন আব্দুর রহমান, আপনি লিখেছেন বাংলাদেশের লালমনিরহাট বড়বাড়ি রামদাস শিববাড়ি থেকে। অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য। আপনি লিখেছেন যে আপনার আমাদের অনুষ্ঠান খুব ভালো লাগে, বিশেষ করে মিতালি অনুষ্ঠানটি আপনি খুব পছন্দ করেন। অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনেন এবং মিতালি অনুষ্ঠানটা এত পছন্দ করেন। অনেক অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য। আজ এখানে শেষ করছি।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা বলছেন তারা মনে করেন যে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের প্রচেষ্টার হিসেব হিসেবে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি যেসব নথিপত্র ফাঁস করা হয়েছে এবং হ্যাক করা হয়েছে তার জন্য সরাসরি দায়ী রাশিয়ার উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষ। সেনেটের শুনানি কমিটিতে জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান জেমস ক্ল্যাপার, জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান মাইকেল রজার্স এবং প্রতিরক্ষা দপ্তরের আন্ডার সেক্রেটারি বক্তব্য রাখছিলেন। এখনও সেনেটের সেই শুনানি চলছে। প্রেসিডেন্ট গোয়েন্দা সংস্থাগুলোকে 2008 সালের নির্বাচনের সময় থেকে এ পর্যন্ত নির্বাচনে সম্ভাব্য বিদেশি হস্তক্ষেপের বিষয়টি পর্যালোচনা করে দেখার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে নিশ্চিত করেছেন যে বৃহস্পতিবার ওবামা এই অনুসন্ধানের ফলাফল শুনবেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একই বিষয়ে আগামীকাল শুক্রবার অবহিত করা হবে। সেনেটে পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির এই রুদ্ধদ্বার কক্ষে যে শুনানি অনুষ্ঠিত হচ্ছে তাতে রয়েছেন স্বরাষ্ট্র নিরাপত্তার সাইবার সিকিউরিটি কর্মকর্তা ড্যানি টোলার এবং পররাষ্ট্র দপ্তরের ভিক্টোরিয়া নিউল্যান্ড ও জেন্ট্রি স্মিথ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার বলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের উচিত হবে নেটো এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকার মিত্রদের সঙ্গে অংশীদারিত্ব বজায় রাখা এবং সেই সঙ্গে রাশিয়াকে তার কথা অনুযায়ী সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করা এবং যুদ্ধ অবসানে সাহায্য করার জন্য জবাবদিহি করতে হবে। এই সুপারিশগুলো একটি স্মারকপত্রে দেওয়া হয়েছে যা কিনা অন্যান্য মন্ত্রীর মতো কার্টারও প্রস্তুত করেছেন। এতে প্রেসিডেন্ট বারাক ওবামার 8 বছরের শাসনকালে তাঁদের মন্ত্রকের সাফল্যগুলো তুলে ধরা হয়েছে। হোয়াইট হাউসে ট্রাম্পের প্রবেশের প্রায় সপ্তাহ দুয়েক আগেই ওবামার একটি চিঠি সহ এই সব নথিপত্র প্রকাশ করা হয়। 2014 সালে রাশিয়া ক্রাইমিয়ায় অধিগ্রহণ করলে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াও কার্টার তুলে ধরেন, যার মধ্যে ছিল ওই অঞ্চলে যৌথ সামরিক মহড়া এবং সাজ সরঞ্জাম স্থাপন করা। তিনি বলেন যুক্তরাষ্ট্রকে অবশ্যই নেটোর সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে, এটি হচ্ছে নীতির ভিত্তিতে গড়ে ওঠা সমমনা সদস্যদের জোট যা কিনা অব্যাহত উন্নয়ন নিশ্চিত করতে পারে এবং ইউরোপে রুশ আগ্রাসন প্রতিহত করতে পারে। তুর্কি সংবাদমাধ্যম খবর দিচ্ছে যে পশ্চিমাঞ্চলের ইজমির শহরে একটি আদালত ভবনের কাছে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটেছে। ভয়েস অফ আমেরিকার তুর্কি বিভাগ এ কথাটি জানিয়েছে। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে যে এই ঘটনার সঙ্গে জড়িত 2 জন সন্দেহভাজন পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে সে নিহত হয়। বিস্তারিত খবর এখনও আসছে। সিরিয়ার একটি উপকূলীয় শহর সরকারের শক্ত ঘাঁটি জাবলেতে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 9 জন নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে নিহতের সংখ্যা 14। গত সপ্তাহে অস্ত্রবিরতি কার্যকর হবার পর এটি হচ্ছে এ ধরনের প্রথম বিস্ফোরণ। তবে এই আক্রমণের আগে থেকেই সিরিয়ার অস্ত্রবিরতি ভঙ্গুর হয়েছিল যখন সরকারি বাহিনী রাজধানী দামেস্কের কাছে তাদের আক্রমণ অভিযান বাড়িয়ে তোলে এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি জোট বলে যে তারা এ মাসে আরও পরের দিকে যে প্রাথমিক শান্তি আলোচনা হবার কথা তাতে যোগ দেবে না।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সেলিম হোসেন, প্রকৌশলী ছিলেন লিনাস রেমকোস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.